আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, পুনরায় আরও একবার অনুষ্ঠান পয়গামে কোরআন নিয়ে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ, এই অনুষ্ঠানে আমরা কোরআনের পয়গাম পেয়ে থাকি, অর্থাৎ অন্য শব্দে আল্লাহর পয়গাম পেয়ে থাকি। আমাদেরকে কোরআনের এই পয়গাম থেকে কি শিখতে হবে, কি বুঝতে হবে, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর তা তুলে ধরছি। আমরা কোরআনে পাকের মনোমুগ্ধকর ঘটনায় যাওয়ার পূর্বে দরুদ শরীফের ফজিলত সম্বলিত একটি চমৎকার বর্ণনা শুনি। আল কৌলুল বদিতে এই হাদিস শরীফ বিদ্যমান রয়েছে, হযরত আমিরুল মোমিনিন মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরে খোদা করামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম থেকে বর্ণিত আছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জান্নাত একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম এবং মধু থেকে মিষ্টি আর মস্ক থেকেও অধিক সুগন্ধময়। একটু চিন্তা করুন কতটা অসাধারণ ডেফিনেশন, অর্থাৎ প্রতিটি দিকই তার সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট এবং মনোমুগ্ধকর। এর সাইজ আপেল থেকে বড়, আনার থেকে ছোট, মিষ্টি মধু থেকে অধিক, নরমে মাখন থেকেও অধিক নরম। আর মাওলা আলী কারামাল্লাহ তাআলা ওয়াজহাহুল করিম বলেন যে সুগন্ধি মস্ক থেকেও অধিক উত্তম। এই বৃক্ষের ঢালপালা হচ্ছে মুক্তার, কাণ্ড হচ্ছে স্বর্ণের এবং পাতা জবরজাদের। আর তিনি বলেন এই বৃক্ষের ফল শুধুমাত্র সেই খেতে পারবে যে হুজুর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ, জান্নাতে নিয়ামত রয়েছে তার জন্য যে দরুদ শরীফকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করে। আহ, আমি আর আপনি যেন অযথা কথা থেকে বেছে অধিক থেকে অধিক হারে দরুদ শরীফ পাঠকারী হয়ে যায়। যদি আপনি পেরেশানিতে থাকেন, আপনি কোনো সমস্যায় থাকেন, যদি আপনি অসুস্থ থাকেন, কর্জে আছেন, ক্লেমিটি আর প্রবলেমে আছেন, প্লিজ দরুদ শরীফকে আপনার জীবনে ইনভলভ করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাচ্ছি। আমার নবী বলেন যে ব্যক্তি মুসিবত এবং পেরেশানিতে থাকবে তার উচিত আমার উপর অধিক হারে দরুদ শরীফ পড়া, কেননা দরুদ শরীফ পেরেশানিকে দূর করে দেয়, মুসিবতকে দূর করে দেয়। দরুদ শরীফ পেরেশানি এবং মুসিবতকে দূরীভূতকারী ওযিফা। কবি লিখেছেন না, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ, সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ। দরুদ শরীফকে নিজের ওযিফা বানান। আসুন সকলে মিলে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজ সময় হয়েছে পয়গামে কোরআনের একটি বড়ই মনোমুগ্ধকর এবং আশ্চর্যজনক ঘটনা শ্রবণ করার। আজ আমরা শুনব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের চারটি মুজিজা, খুবই আশ্চর্যজনক মুজিজা। আর কোরআনে মজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরান এর আলোচনা কিতাবে কিভাবে করেছেন, আসুন প্রথমে তৃতীয় পারার সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 49 এর তিলাওয়াত শ্রবণ করি, তার অনুবাদ শুনি, অতঃপর মুফাসসিরিনে কিরাম এই মুজিজা কতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন তা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين।
কাঞ্জলি মান থেকে অনুবাদ। আর রসুল হবে বনি ইসরায়েলের প্রতি এই কথার ঘোষণা দিয়ে যে আমি তোমাদের নিকট একটি নিদর্শন নিয়ে এসেছি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, যে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখি সাদৃশ আকৃতি গঠন করে থাকি, অতঃপর সেটার মধ্যে ফুৎকার করি, তখন সেটা তৎক্ষণাৎ পাখি হয়ে যায় আল্লাহর নির্দেশে, এবং আমি নিরাময় করি জন্মান্ধ ও সাদা দাগ সম্পন্ন কুষ্ঠরোগীকে, আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর নির্দেশে, এবং তোমাদেরকে বলে দিই যা তোমরা আহার করো আর যা নিজ নিজ ঘরে জমা করে রাখো। নিশ্চয় এসব কথার মধ্যে তোমাদের জন্য মহান নিদর্শন রয়েছে যদি তোমরা ইমান রাখো। জি দর্শক, কোরআনে পাকের তিলাওয়াত শুনলাম, অনুবাদ শ্রবণ করলাম। এখন এই আয়াতে আল্লাহ তাআলা চারটি মজ্জা আলোচনা করেছেন, একটু খেয়াল করবেন। নাম্বার এক, মাটির পাখি বানিয়ে তাতে ফুৎকার করে সেগুলোকে উড়িয়ে দেওয়া, অর্থাৎ মাটির পাখি বানানো এবং তার উপর ফু দিলে তা জীবিত হয়ে উঠতে থাকত। দ্বিতীয়, কোন মজার আলোচনা এসেছে, মাদার জাত অন্ধ, অর্থাৎ বাই বার্থ যদি কেউ ব্লাইন্ড হয়, জন্মগতভাবে অন্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করা। নাম্বার তিন, মৃতকে জীবিত করা। নাম্বার চার, যা কিছু খেয়েছে আর যা কিছু ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে তার সংবাদ দেয়া। এখন এই মেসেজগুলোর ব্যাখ্যা বুঝে নিই, অর্থাৎ এর চারটি মজার আলোচনা কোরআনে উল্লেখ আছে। নাম্বার এক, মাটির পাখি বানিয়ে উড়িয়ে দেয়া। যখন বনি ইসরায়েল এই মজেজা দেখতে চাইল, ঈসা আলাইহিস সালাতুসসালামের নিকট মাটির পাখি বানান এবং তাকে উড়িয়ে দেখান, তখন হজরত ঈসা আলাইহিস সালাতুসসালাম মাটি দ্বারা বাঁদর বানিয়ে উড়িয়ে দিলেন। হজরত ঈসা আলাইহিস সালাতুসসালাম পাখিদের মধ্যে বাঁদরকেই কেন পছন্দ করলেন, তাকে কেন সিলেক্ট করলেন, কেননা এটি ওয়ান অফ দ্য ইমেজিং পাখি, এর মধ্যে এত বেশি আল্লাহর কুদরতের নমুনা বিদ্যমান, এভাবে বলতে পারেন যে তার ডেসক্রিপশন বিদ্যমান মানুষ আশ্চর্য হয়ে যায়। এর দাঁতও রয়েছে, এটি মানুষের মতো হেসে থাকে, এটি প্রাণীদের মতো বাচ্চা জন্ম দেয়, এর পিরিয়ড হয়, অর্থাৎ এর মধ্যে কতগুলো বিষয় রয়েছে, এটি পালক ব্যতীতই নিজ বাহু দ্বারা উঠতে থাকে। আর বর্ণনায় এসেছে যে যখন বনি ইসরায়েল দেখতে রইল এই চামচিকা উড়ে চলছে, যখন ঈসা আলাইহিস সালামের দৃষ্টির বাইরে চলে যেত তখন সেটি পড়ে মারা যেত। এটি এজন্যই হতো যেন আল্লাহর সৃষ্টি করা এবং বান্দার সৃষ্টি করা পাখির মাঝে স্বতন্ত্র পার্থক্য বিদ্যমান থাকে। দ্বিতীয় মেসেজের দিকে যাচ্ছি, আর তা কি ছিল, মাদার জাত অর্থাৎ জন্মগত অন্ধকে চোখের আলো ফিরিয়ে দেওয়া। বর্ণিত আছে যে একদিনে হজরত ঈসা আলাইহিস সালাতুসসালাম তাফসিরে জামালে রয়েছে 50 জন অন্ধ এবং কুষ্ঠরোগীকে ওনার দোয়ার মাধ্যমে এই সত্যে সুস্থতা অর্জন করেন যে তারা ইমান গ্রহণ করবে। আল্লাহ ওনাকে ওই মুজিজা দান করেছিলেন। যারা জন্মগত অন্ধ ছিল হজরত ঈসা আলাইহিস সালাতুসসালাম তাদেরকে দম করতেন, অথবা যাদের শরীরে কুষ্ঠরোগ ছিল ওই জামানায় কুষ্ঠরোগের চিকিৎসার কোনো পন্থা আবিষ্কৃত হয়নি, কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাতুসসালাম ফুঁক দিতেন, আল্লাহ তাদেরকে শিফা দান করতেন। তৃতীয় মুজিজা কি ছিল দর্শক, মৃতকে জীবিত করা। আর ওলামাগণ মুফাসসিরিনে কিরাম গণ তাফসিরে কোরআনে লিখেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতুসসালাম চারজন মৃতকে জীবিত করেছিলেন। নাম্বার এক, আজর নিজের বন্ধুকে। নাম্বার দুই, বুড়ির ছেলেকে। নাম্বার তিন, ওসর সংগ্রহকারী এক নারীকে। আর নাম্বার চার, হযরত শাম বিন নূহ আলাইহিস সালাতুসসালামকে। একটু এই চারজনের জীবনীও শুনে নি। আজর কে ছিল, সে হজরত ঈসা আলাইহিস সালাতুসসালামের একনিষ্ঠ বন্ধু ছিল। যখন তার ইন্তেকাল হচ্ছিল তখন তার বোন ওনার কাছে বার্তা বাহক পাঠালেন যে আপনার বন্ধুর ইন্তেকাল হচ্ছে। সে সময় তিনি ওনার এই বন্ধু থেকে 3 দিনের দূরত্বে অবস্থান করছিলেন, অর্থাৎ 3 দিনের ট্রাভেল ছিল। আজর এর ইন্তেকাল এবং দাফনের পর হজরত ঈসা আলাইহিস সালাতুসসালাম সেখানে পৌঁছান, আজরের কবরের কাছে তশরিফ আনেন এবং আজরকে ডাক দেন। তখন সে জীবিত হয়ে নিজ কবর থেকে বাহিরে বেরিয়ে আসলো। অনেক বছর জীবিত ছিলেন আর সন্তান সন্ততিও হয়েছিল। দর্শক, এই ঘটনা কোরআনের তফসিরে মজুদ রয়েছে। আল্লাহ নবীর মজেজা আজও বর্তমান দুনিয়ার জন্য একটি অসাধারণ দলিল। রব যাকেই ইচ্ছা এই ক্ষমতা দেন যেন সে মৃতকে জীবিত করে। যদি কারো মাথায় এই কনসেপ্ট থাকে মৃতকে জীবিত করা, এটা শুধু আল্লাহ তাআলার কাজ, তাহলে কোরআনে পাকের উল্লেখিত এই মজেজার উত্তর কি হবে? মনে রাখবেন, যখন কেউ এটা মানবে হযরত ঈসা আলাইহিস সালাতুসসালাম আল্লাহর দান ক্রমে যে কোনো মৃতকে জীবিত করেছেন, তাহলে এটার কোনো সমস্যা নেই। আসল শিরিক হলো কেউ যদি এটা মনে করে যে আল্লাহর দান ক্রমে নয়, আল্লাহর পক্ষ থেকে দেয়া অথরিটির পক্ষ থেকে নয়, নিজের পক্ষ থেকে কেউ মৃতকে জীবিত করতে পারে, তাহলে জানাব এটি ভুল কনসেপ্ট। হযরত ঈসা আলাইহিস সালাতুসসালাম যখন মৃতকে জীবিত করেছেন, যত লোকদেরকেই সুস্থ করেছেন, তা নিজ থেকে দেননি, আল্লাহর দান ক্রমে দিয়েছেন, আল্লাহর অনুমতিতেই দিয়েছেন। তাই আজ বর্তমান বিশ্বের সারা দুনিয়ার আশিকানের রসুলের আকিদা হচ্ছে এটাই, যদি আজও আল্লাহর কোনো নবীর পক্ষ থেকে, আল্লাহর কোনো নেককার বান্দার পক্ষ থেকে কেউ কোনো সাহায্য পেয়ে যান, তার কোনো কাজ সমাধান হয়ে যায়, কোনো বুজুর্গ, কোনো ওলি, কোনো সাহাবি, কোনো নবী নিজের পক্ষ থেকে কাউকে কোনো কিছুই দিতে পারে না, রব যাকে ইচ্ছা ক্ষমতা দেন আর সে রবের দান ক্রমে কারো কল্যাণ করেন, তাহলে এতে কোনো সমস্যা নেই, এটিই তো কোরআনের ভাষ্য। এখন বলছি, এই দ্বিতীয় ব্যক্তিটি কে ছিলেন, বুড়ির ছেলে।
এই ছেলেটি মারা গিয়েছিল এবং লোকেরা তার জানাজা উঠিয়ে তাকে দাফন করার জন্য যাচ্ছিল। ওই মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন সে ওনার দোয়ায় ভীত হয়ে খাটিয়া থেকে উঠে বসল, কাপড় পরিধান করে নিজের জানাজার খাটকে উঠিয়ে নিয়ে নিজ ঘরে চলে গেল। অনেক বছর জীবিত ছিলেন আর তার সন্তানও হয়েছিল। তৃতীয়, কাকে জীবিত করেছিলেন? আশির এই কন্যাকে অর্থাৎ ওসর সংগ্রহকারী এই ব্যক্তির মেয়ে মারা গেল। তার মৃত্যুর একদিন পর হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের দোয়ার মাধ্যমে যে জীবিত হয়ে গেল অনেকদিন পর্যন্ত জীবিত ছিল, তার ঘরেও সন্তান জন্ম নিয়েছিল। আর দর্শক, চতুর্থ ব্যক্তি যাকে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম জীবিত করেছিলেন, ইতোপূর্বে তিন মৃতকে তিনি জীবিত করেছিলেন। তখন বনী ইসরাঈলের কুচক্রীর লোকেরা বলল যে এই তিনজন তো প্রকৃতপক্ষে মারাই যায়নি, দুদিন পূর্বে মারা গিয়েছিল আর তিনি এসে তাদেরকে জীবিত করে তুললেন, বরং এই তিনজন অজ্ঞান হয়ে পড়েছিল। আমরা তো আপনাকে তখনই মানব যখন আপনি পুরনো মৃতকে জীবিত করতে পারবেন। তখন তিনি বললেন, হযরত সাম বিন নূহ আলাইহিস সালাতু সালাম হযরত নূহ আলাইহিস সালাতু সালামের সন্তান, তিনি ওফাত বরণ করেছেন, প্রায় 4000 বছর অতিবাহিত হয়ে গেছে, তোমরা আমাকে ওনার কবরের কাছে নিয়ে চলো, আমি ওনাকেও আল্লাহর হুকুমে জীবিত করব। তখন তিনি ওনার কবরের পাশে গিয়ে ইসমে আজম পড়লেন। তৎক্ষণাৎ হযরত সাম বিন নূহ আলাইহিস সালাতু সালাম কবর হতে বের হলেন, জীবিত হয়ে বের হলেন আর বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিয়ামত সংঘটিত হয়েছে নাকি? তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের উপর ঈমান আনেন। অতঃপর কিছুক্ষণ পর ওনার ইন্তেকাল হয়ে গেল। দর্শক, এটি ওই ইমেজিং মুজিজা, এটি ওই অলৌকিক মুজিজা যার আলোচনা
কোরআনে মজিদে
উল্লেখ করা হয়েছে। আর চতুর্থ মুজিজা কি ছিল? যা খেয়েছে এবং লুকিয়েছে তাও বলে দিয়েছেন। ঘটনা এমন ছিল, হাদিসে পাকে রয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম নিজের মক্তবে বনী ইসরাইলের শিশুদেরকে তাদের মা বাবা যা খেত আর যা কিছু ঘরে লুকিয়ে রাখত তা সব বলে দিত। যখন মা বাবা শিশুদেরকে জিজ্ঞেস করল, তোমরা এই বিষয়টি কীভাবে জানতে পারো? তখন তারা বলল, আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের মক্তবে যাই, তিনি আমাদেরকে বলে দেন। এটি শুনে মা বাবারা বাচ্চাদেরকে মক্তবে যাওয়া বন্ধ করে দিল আর বলল যে হযরত ঈসা হলেন জাদুকর। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম শিশুদের খোঁজে মহল্লার মধ্যে প্রবেশ করলেন, তখন বনী ইসরাইল তাদের শিশুদেরকে একটি ঘরের মধ্যে লুকিয়ে রাখল যে শিশুরা এখানে নেই। তিনি জিজ্ঞাসা করলেন যে ঘরে কে আছে? তখন ওই কুচক্রীরা বলে দিল, মিথ্যা বলল, যে এরা তো মাআযাল্লাহ বানর এবং শুকর। আল্লাহু আকবার। তখন তিনি বললেন, আচ্ছা তাহলে তো এগুলো শুকরই হবে। আর ওই লোকেরা যখন পরবর্তীতে ঘরের দরজা খুলল ততক্ষণে
তাদের চেহারা শুকরে পরিণত হল।
এই বিষয়টি বনী ইসরাইলের মাঝে আলোড়ন সৃষ্টি করল। বনী ইসরাইল ক্রোধে ক্রোধান্বিত হয়ে ওনাকে মাআযাল্লাহ হত্যা করার পরিকল্পনা করল। এটি দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম ওনার মা হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মিশরের দিকে হিজরত করেন। এভাবে তিনি দুষ্টদের অনিষ্টতা থেকে নিরাপদ থাকেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের কি হয়েছিল তা আমি বলছি দর্শক শ্রোতা। আগে এই চার মুজিজার বিষয়ে কথা বলে নিচ্ছি। কি বুঝতে পারলাম? আল্লাহ যাকে চান যেভাবে ইচ্ছা ধন্য করতে পারেন। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের নিকট এই মুজিজা ছিল যে তিনি ফুঁক দিয়ে মাদার জাত অন্ধকে সুস্থ করে দিতেন, কুষ্ঠরোগ দূর হয়ে যেত, তিনি যখন দোয়া করতেন তখন মৃত জীবিত হয়ে যেত, তিনি মাটির পাখি বানিয়ে দোয়া করতেন তা আকাশে উড়ত। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন, তাহলে একবার ভেবে তো দেখুন, যিনি ঈসার নবী, যিনি সকল নবীর নবী, যিনি রবের হাবিব, আল্লাহ ওনাকে কেমন মুজিজা দান করেছিলেন, ওনাকে কেমন বৈশিষ্ট্য দ্বারা ধন্য করেছিলেন। সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করেছেন আর সূর্য ফিরে এসেছে, নবী পাক আঙ্গুলের ইশারা করেন তো চাঁদ দুটুকরো হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তখন লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে, সাহাবায়ে কেরামের শরীরের যে সকল অঙ্গ আহত হয়েছে ভেঙে গিয়েছে, চোখ বাহিরে এসে গেছে, তোমার নবী পবিত্র থুতু লাগালেন তো কারো চোখ ভালো হয়ে গেল, কারো পা এবং হাতকে জোড়া লাগালেন তা আগের চেয়ে বেশি ঠিক হয়ে গেল। অনেক বড় লম্বা লিস্ট নবী পাকের মুজিজার। তো সুবহানাল্লাহ, আল্লাহ তার নবীদেরকে নিজের নেককার বান্দাদেরকে বরকত দ্বারা ধন্য করেন আর আমাদের সেগুলোর উপর আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে, ইয়াকিনও আছে আর এর উপর খুশি হওয়া উচিত, ঈমান আরো বেশি মজবুত হয়। যখন আল্লাহর বান্দাগণ এমন মর্যাদার অধিকারী, তাহলে আমার রবের কুদরতের কি অবস্থা হবে?
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির।
এখন চলুন দর্শক, হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের সাথে পরে কি হয়েছিল, ওনাকে আসমানে কিভাবে উত্তোলন করা হয়েছিল, এটিও এই মনোমুগ্ধকর ঘটনার একটি আশ্চর্যজনক দিক, আসুন এটিও শুনি। দর্শক, হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জীবনের ঘটনা খুবই আশ্চর্যজনক আর কোরআনে তা অসাধারণভাবে আলোচিত হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম যখন ইহুদিদের সামনে নিজ নবুয়তের ঘোষণা দেন, তখন এই ইহুদিরাই তাওরাতে পড়েছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের দীনকে রহিত করে দিবেন। এই কারণে ইহুদিরা ওনার শত্রু হয়ে গিয়েছিল। এমনকি যখন হযরত ঈসা আলাইহিস সালাম এটি অনুধাবন করে ফেললেন, ইহুদিরা নিজেদের কুফরের উপর অটল থাকবে আর তারা আমাকে হত্যা করে ফেলবে, তখন একদিন তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বললেন,
মান আনসারি ইলাল্লাহ,
অর্থাৎ কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিনের জন্য। তখন ১২ অথবা ১৯ জন হাওয়ারি বলল,
নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন,
অর্থাৎ আমরা খোদার দিনের সাহায্যকারী, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর আপনি সাক্ষী থাকুন যে আমরা হলাম মুসলমান। বাকি সমস্ত ইহুদিরা তাদের কুফরের উপর অটল রইল। এমনকি শত্রুতার জোশে এই লোকেরা ওনাকে হত্যা করার পরিকল্পনা করল। এক ব্যক্তিকে ইহুদিরা, যার নাম তাতিয়ানুস ছিল, ওনার ঘরে ওনাকে হত্যা করার জন্য পাঠালো। সে সময় হঠাৎ আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে একটি মেঘের সাথে একটি মেঘের টুকরো সহকারে পাঠালেন আর এই মেঘ ওনাকে আসমানে উঠিয়ে নেন। ওনার মাতা মহাব্বতের টানে ওনাকে জড়িয়ে ধরেন। তখন তিনি তার মাকে বললেন, আমি যান, এখন কিয়ামতের দিন আপনার এবং আমার সাক্ষাৎ হবে, আর মেঘখণ্ড ওনাকে আসমানে পৌঁছিয়ে দিল। এই ঘটনা বাইতুল মুকাদ্দাসের সবে কদরের মোবারক রাতে সংঘটিত হয়েছিল। ওই সময় ওনার বয়স মোবারক এক বর্ণনা অনুযায়ী ১২০ বছর ছিল। তাতিয়ানুস যখন অনেকক্ষণ ঘর থেকে বাহিরে বের হলো না, কেননা সে ঘরে এন্টার হয়েছিল মাজাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, কিন্তু মেঘের টুকরা ওনাকে উপরে নিয়ে গিয়েছিলেন আল্লাহর হুকুমে। তখন ওই অমুসলিমরা ঢুকে পড়ল ঘরের মধ্যে, কিন্তু তাতিয়ানুসকে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতিতে বানিয়ে দিল। এখন ওই ইহুদিরা তাতিয়ানুসকে হযরত ঈসা মনে করে তাকে হত্যা করে ফেলল। এরপর যখন তাতিয়ানুসকে তার পরিবারের লোকেরা ভালোভাবে দেখল, তো শুধু চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মিল পেল, বাকি পুরো শরীর তাতিয়ানুসের ছিল। তখন তার পরিবারের সদস্যরা বলল, যদি এই মৃত ব্যক্তি হযরত ঈসা হয় তাহলে আমাদের ব্যক্তি তাতিয়ানুস কোথায় গেল, আর যদি সে তাতিয়ানুস হয় তাহলে হযরত ঈসা কোথায় চলে গেল। এই নিয়ে সংশয় ইহুদিদের মাঝে যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি তৈরি হয়ে গেল আর স্বয়ং ইহুদিরাই একে অপরকে হত্যা করতে আরম্ভ করল। অনেক লোক নিহত হল। আল্লাহ তাআলা এই ঘটনাকে কোরআনুল করিমে কিভাবে বর্ণনা করেছেন আসুন তাও শ্রবণ করি। পারার তৃতীয় পারার সুরা আলে ইমরান আয়াত নম্বর 54 আর 55 এ রব কি ইরশাদ করেন আসুন শুনি।
ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون।
আর কাফেররা প্রতারণা করেছে আর আল্লাহ তাদেরকে ধ্বংস করার গোপন কৌশল অবলম্বন করেছেন এবং আল্লাহ সর্বাপেক্ষা উত্তম গোপন তদবিরকারী। স্মরণ করুন, যখন আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমাকে পরিপূর্ণ বয়সে পৌঁছাব, আমার প্রতি তোমাকে উঠিয়ে নেব, তোমাকে কাফেরদের থেকে পবিত্র করে দেব এবং তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত তোমার অস্বীকারীদের উপর বিজয় দান করব, অতঃপর তোমরা সবাই আমার প্রতি ফিরে আসবে, অতএব আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে বিষয়ে তোমরা মতবিরোধ করেছ। দর্শক, তিনি আসমানে চলে যাওয়ার পর হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬ বছর পৃথিবীতে জীবিত ছিলেন, অতঃপর ইন্তেকাল করেন। আর বর্ণনা এসেছে কিয়ামতের নিকটবর্তী সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতীর্ণ হবেন, নবিয়ে আখিরুজ জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর আমল করবেন আর তিনি দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশকে ভেঙে ফেলবেন আর ৭ বছর পর্যন্ত দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করে ওফাত লাভ করবেন আর মদিনাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের নিচে দাফন করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আমি আশা করছি আজ অনেক মিসকনসেপশন ক্লিয়ার হয়ে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। কোরআনি আকীদা কি আজ আমরা জানতে পারলাম। যাই হোক, পয়গামে কোরআন অনুষ্ঠান আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের নূর দ্বারা আমাদের সকলের অন্তরকে নূরানি করুক। এখন সময় হয়েছে খুবই অসাধারণ একটি সেগমেন্টের, যার নাম হচ্ছে কোরআনের পরিচয়। দর্শক, এখন সময় হয়েছে আমাদের সেগমেন্ট কোরআনের পরিচিতি। আর সুবহানাল্লাহ, আজ যেই সুরার পরিচিতি আমরা জানতে পারবো, আমি মনে করি না দুনিয়াতে এমন কোন মুসলমান আছেন যারা সুরা মুলকের নাম শুনেননি। কতই না অসাধারণ সুরা, আর এর ফজিলত কতটা অসাধারণ, আজ শুনতে থাকুন আর ইমান তাজা করতে থাকুন। সূরা মুলক নাজিলের স্থান কোনটি? এই সূরা মুলক মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। মনে রাখবেন, 29তম পারার 29th পারা অফ কোরআন স্টাডি সূরা মুলক দ্বারা হয়েছে।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক,
এখান থেকেই এই পারা শুরু হয়েছে। রুকু এবং আয়াতের সংখ্যা, এই সূরাতে দুটি রুকু আর 30টি আয়াত রয়েছে। সূরা মুলকের নাম এবং তার নামকরণের কারণ, সূরা মুলকের নাম কি আর এই নাম রাখার কারণ কি? এই সূরার অসংখ্য নাম রয়েছে, যেমন এর প্রথম আয়াতে মুলক অর্থাৎ রাজত্ব এবং বাদশাহীর উল্লেখ আছে। এই দৃষ্টিকোণ থেকে একে সূরা মুলক বলা হয়। এর প্রথম আয়াতের শুরুতে তাবারাক শব্দ রয়েছে, এই দৃষ্টিকোণ থেকে একে সূরা তাবারাকও বলা হয়। এই সূরা কবরের আজাব থেকে নাজাত দানকারী, আজাব থেকে রক্ষাকারী আর আজাবকে বাধা দানকারী, এ কারণেই একে সূরায়ে মুনজিয়া, সূরায়ে ওয়াকিয়া আর সূরায়ে মানেয়া বলা হয়। এই সূরা তার পাঠকারীর পক্ষে ঝগড়া করবে, এই জন্য একে সূরায়ে মোজাদালাও বলা হয়, আর এটি কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সাফাত করবে, এই জন্য এই সূরাকে সূরায়ে শাফিয়াও বলা হয়। সূরা মুলকের ফজিলত, সুবহানাল্লাহ, অসংখ্য হাদিস সমূহ সূরা মুলকের ফজিলত সম্পর্কে পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী এক জায়গায় তাবু স্থাপন করলেন। মনে রাখবেন, তিরমিজি শরীফে এই হাদিস রয়েছে, নবী পাক আলাইহি সাল্লাতু সাল্লামের এক সাহাবী এক জায়গায় তাবু স্থাপন করলেন, সেখানে একটি কবর ছিল আর ওনার জানা ছিল না যে এখানে কবর আছে। হঠাৎ তিনি জানতে পারলেন এটি একটি কবর আর তার মধ্যে এক ব্যক্তি সূরা মুলক পড়ছে, এমনকি সে সূরা পরিপূর্ণ শেষ করল। ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলো এবং আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলবশত একটি কবরের উপর তাবু স্থাপন করেছিলাম, হঠাৎ আমার মনে হলো এখানে একটি কবর আছে আর কবরে এক ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করছে, এমনকি সে সম্পূর্ণ সূরা শেষ করল। কায়নাতের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরা কবরের আজাবকে বাধাদানকারী এবং তা থেকে মুক্তিদানকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও একটি হাদিস শরীফ যা আবু দাউদ শরীফের হাদিসে পাক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে পাকে 30 আয়াতের একটি সূরা আছে, তা নিজ তেলাওয়াতকারীর জন্য সাফাত করবে, এমনকি তাকে ক্ষমা করে দেয়া হবে, আর সেই সূরা সূরা মুলক। সুবহানাল্লাহ, তাবারাকাল্লাযী, সুবহানাল্লাহ। আরও একটি হাদিস শুনি, কতই না চমৎকার হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সূরা তাবারাক তার পাঠকারীর পক্ষ হতে ঝগড়া করবে, এমনকি তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর দরবারে তা এমন আবেদন হবে আর আল্লাহ তাআলার দরবারে সাফাতের এমন মাধ্যম হবে, ওই ব্যক্তির মাগফিরাত হয়ে যাবে। সুতরাং দর্শক, আজ আমিও নিয়ত করছি আর আপনারাও নিয়ত করে নিন, ইনশাআল্লাহ প্রতিদিন নিয়মিতভাবে সূরা মুলক তিলাওয়াত করব এবং এর বরকত অর্জন করব। আসুন এখন সূরা মুলক এ কোন বিষয়ের আলোচনা এসেছে, অসংখ্য বিষয়বস্তু রয়েছে, কিছু বলার চেষ্টা করছি। এই সূরার প্রধান বিষয়বস্তু হচ্ছে এর মধ্যে ইসলামের মৌলিক আকীদা, যেমন আল্লাহ তাআলার একত্ববাদ, হুজুরপূর্ণ সাল্লাহ আলহি আসলামের রিসালাত, কোরআনের হাক্কানিয়াত আর হাসর ও নাসর এবং কিয়ামতের দিন আমলের প্রতিদান এবং শাস্তিকে খুব প্রভাবময় পদ্ধতিতে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এই সূরার বরকত দান করুক, কোরআনে পাককে আগ্রহ ভরে পড়ার তৌফিক দান করুক। পরবর্তী এপিসোডে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে অন্য কোনো সুন্দর ঘটনা, তার থেকে পাওয়া সবক অতঃপর কোরআনের পরিচিতি সেগমেন্ট নিয়ে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।